বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 2 জানুয়ারি, 18 পৌষ এবং ফার্সি 12 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন, আমেরিকার বাফেলোই বৈষম্যের শিকার কৃষ্ণাঙ্গরা, তুষারপাতে নিহত 30, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিনিয়োগের সাথে বাড়াতে হবে কর্মসংস্থান, ঠেকাতে হবে অর্থ পাচার, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের বার্তা হচ্ছে সরকার হবে ধর্ম ও জনগণ ভিত্তিক। ইসরায়েলের বর্বর হামলায় আরও 2 ফিলিস্তিনি শহীদ, দামেস্কে আগ্রাসনে 2 সরকারি সেনা নিহত। আল কায়দার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়ার অভিযোগে 6 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। এবং ভারতে লাভ জিহাদ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শুনানি, 2 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে আদালত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের নতুন বার্তা ও আইডিয়া এটাই যে ধর্মীয় নীতি ও বিশ্বাস এবং জনগণের উপর ভিত্তি করে সরকার পরিচালিত হবে। তিনি আজ তেহরানে ইউরোপস্থ ইউনিয়ন অব ইসলামিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনসের একদল সদস্যের সঙ্গে বৈঠকে একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, কিছু নীতি স্থায়ী, যেমন ন্যায় বিচার, এটা হাজার হাজার বছর আগেও ছিল, এখনও আছে, এটা পুরনো হবার নয়, কিন্তু ন্যায় প্রতিষ্ঠার ধরনে পরিবর্তন ও নতুনত্ব থাকতে পারে। আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেন, বৈজ্ঞানিক উন্নয়ন দেশের আলোচিত বিষয়, জ্ঞান বিজ্ঞানে উন্নতির বিষয়টি ভুলে গেলে চলবে না। এটা মনে করা ঠিক হবে না যে ধর্ম ও বিপ্লবের নানা দিকের উপর জোর দেওয়ার কারণে বৈজ্ঞানিক উন্নয়নকে উপেক্ষা করা হয়। ইরানের শীর্ষ সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানের হত্যাকারীদের বিচার করার জন্য সম্ভাব্য সব আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেল ব্যবহারের চেষ্টা চালিয়ে যাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এ খবর জানিয়ে বলেছেন, এক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি গতকাল এক সাক্ষাৎকারে আরো বলেন, দুঃখজনকভাবে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ এই মামলার বৈধ ও আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, কিন্তু তা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাত পা বাধা নেই। আইনি প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি জেনারেল সোলাইমানিকে হত্যা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইরান। এর অংশ হিসেবে জেনারেল সোলাইমানিকে হত্যায় জড়িত 60 মার্কিন কর্মকর্তার নাম সন্ত্রাসবাদের কালো তালিকাভুক্ত করেছে ইরান। 2020 সালের 3 জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে শহীদ করে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, মুসলিম বিশ্বের যুব সমাজ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। তিনি গতকাল এক বাণীতে এ মন্তব্য করেন। ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের সন্ত্রাস বিরোধী সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত বার্ষিকীর 2 দিন আগে জেনারেল বাকিরের বাণী প্রকাশিত হয়। তিনি বলেন, জেনারেল সোলাইমানির ঘাতকরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিশোধমূলক হামলার আতঙ্কে দিন কাটাবে। তাদেরকে দুর্বিষহ জীবন কাটিয়ে যেতে হবে, কারণ সবসময় তারা এই আতঙ্কে থাকবে যে কখন না জানি সোলাইমানির সমর্থকরা প্রতিশোধ নিতে আসে। ইরানের সামরিক প্রধান বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের এজেন্ডা মুসলিম যুব সমাজ এবং সোলাইমানি ভক্তরা কখনো পরিত্যাগ করবে না। জেনারেল বাকেরি বলেন, ঘাতকরা সোলাইমানিকে হত্যা করার সময় ভুলভাবে একথা ভেবেছিল যে তারা মুসলিম বিশ্বে তাদের দাম্ভিক ও আগ্রাসী পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথের প্রধান অন্তরায়কে সরিয়ে ফেলেছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের হামলায় অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে আরও 2 তরুণ শহীদ হয়েছেন। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, জেনিন শহরের কাফরদান এলাকায় এই 2 তরুণ শহীদ হন। তাদের একজনের নাম মোহাম্মদ সামের হোসিয়ে এবং অন্যজনের নাম ফুয়াদ মাহমুদ আহমদ আবেদ। এর মধ্যে ফুয়াদ আবেদের তলপেট ও উরুতে ইসরায়েলি সেনারা গুলি করে। শহীদ 2 তরুণের বয়স 21 বছর এবং 17 বছর। হামলায় আরও 8 ফিলিস্তিনি আহত হন, এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইহুদিবাদী সেনারা 23 বছর বয়সী শহীদ আহমদ আয়মান আবেদ এবং 22 বছর বয়সী আব্দুর রহমান হানি আবেদের বাড়ি উচ্ছেদ করতে এলে সংঘর্ষ শুরু হয় এবং তখন ফুয়াদ আবেদ শহীদ হন। ইহুদিবাদী সেনারা অভিযোগ করেছে যে আয়মান আবেদ এবং হানি আবেদ সম্প্রতি আল জালামা চেকপয়েন্টের কাছে গুলি চালিয়ে একজন ইসরায়েলি সেনা অফিসারকে হত্যা করে। এজন্য ইসরায়েলি সেনারা তাদের ঘরবাড়ি উচ্ছেদ করতে আসে। 2022 সালের শুরুর দিক থেকে এ পর্যন্ত ইহুদিবাদীদের হাতে 224 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তার মধ্যে শুধুমাত্র জেনিন শহরেই শহীদ হয়েছেন 59 জন। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের উপর আগ্রাসন চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ সকালে ইহুদিবাদী সেনারা দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশে এই আগ্রাসন চালায়। ইহুদিবাদী বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার 2 সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইসরায়েল মাঝে মধ্যেই সিরিয়ার উপর হামলা চালায় এবং বেশিরভাগ হামলা চালায় তারা লেবাননের আকাশসীমা ব্যবহার করে কিংবা অধিকৃত ভূমি থেকে। ডিসেম্বর মাসেও ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানীর ওপর একই ধরনের হামলা চালিয়েছিল, তবে সে সময়ও সিরিয়ার সামরিক বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে সিরিয়ার উপর এভাবে হামলা চালালেও এ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করে না তারা। অনেকে বিশেষজ্ঞ মনে করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বাশার আসাদ সরকারের বিজয় অর্জনের প্রেক্ষাপটে মারাত্মক রকমের অস্বস্তি ও ভীতির মধ্যে পড়েছে ইসরায়েল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আল কায়দার উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়ার অভিযোগে 6 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আল কায়দার উগ্র ভিডিও দেখে তারা আসক্ত হয়ে পড়েন বলে পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আল কায়দার উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়ার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আল কায়দার উগ্র ভিডিও দেখে তারা আসক্ত হয়ে পড়েন। একসময় তারা সেখান থেকে নিজেদের মধ্যে পরিচয়ের সূত্র হয়, পরে সবাই একসঙ্গেই ঘর ছাড়ার পরিকল্পনা করেন। এক্ষেত্রে একজন প্রবাসীর ইন্ধনের প্রমাণ পেয়েছে পুলিশ।
তারা সিদ্ধান্ত নেয়, তারা হিজরত করে কক্সবাজার জেলার টেকনাফ অঞ্চলে যে কোনো একটা পাহাড়কে বেছে নিয়ে সেখানে তারা সংগঠিত হবে, সেখানে তারা নিজেদেরকে প্রস্তুত করবে, প্রশিক্ষিত করবে এবং প্রশিক্ষণ শেষে তারা এই দেশে সশস্ত্র জিহাদ করবে।
এদিকে কথিত হিজরতের নামে পাহাড়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষণের পরিকল্পনায় ঘর ছাড়া নয় তরুণ তরুণীকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। ঢাকার উত্তরায় আজ র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী ওই নয় তরুণ তরুণী গত 22 ডিসেম্বর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং চট্টগ্রামের একটি স্থানে একত্রিত হয়। ওই দিনই বাসে রাঙামাটিতে গিয়ে লোক সমাগম দেখে তারা হিজরতের জন্য নিরিবিলি কোনো স্থান না পেয়ে চট্টগ্রামে ফেরত আসে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাদেরকে র‍্যাব হেফাজতে নেওয়া হয় বলে জানান র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, দেশে শিক্ষা ভুলিয়ে দেয়া হচ্ছে, ঐতিহ্যকে বদলে দেয়া হচ্ছে, মানুষের সাংস্কৃতিক চরিত্রকে বদলে দেয়া হচ্ছে। তিনি আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নজরুল মঞ্চে দলীয় নেতাকর্মীদের সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বলেন, সংবিধানে এ টু জেড সবকিছু বলে দেয়া হয়েছে, কিন্তু আজকে ইতিহাস ভুলিয়ে দেয়া হচ্ছে, ভূগোল ভুলিয়ে দেয়া হচ্ছে, রাজনীতি ভুলিয়ে দেয়া হচ্ছে। তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেন, বাংলা যখন অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে ছিল, আমরা তাকে এগিয়ে এনেছি। ভারতের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে কথিত লাভ জিহাদ আইনের বিরুদ্ধে আবেদনের শুনানিতে আদালত দুসপ্তাহের মধ্যে সমস্ত পক্ষের কাছে লিখিত জবাব চেয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে কথিত লাভ জিহাদ আইনের বিরুদ্ধে আবেদনের শুনানিতে আদালত দুসপ্তাহের মধ্যে সমস্ত পক্ষের কাছে লিখিত জবাব চেয়েছে। আজ সোমবার ওই ইস্যুতে আদালতের শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট দুসপ্তাহের মধ্যে লিখিত নোটের মাধ্যমে পক্ষগুলোর কাছে তথ্য চেয়েছে যে সংশ্লিষ্ট রাজ্যে হাইকোর্টে শুনানির অবস্থা কী, এ সংক্রান্ত কতটি আবেদন হাইকোর্টে বিচারাধীন আছে। প্রধান বিচারপতি বলেন, এ সংক্রান্ত নোট পাওয়ার পরে আদালত পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত নেবে যে বিভিন্ন হাইকোর্টকে আবেদনের শুনানির অনুমতি দেওয়া উচিত নাকি সমস্ত পিটিশন একটি হাইকোর্টে স্থানান্তর করা উচিত নাকি সুপ্রিম কোর্টেরই শুনানি করা উচিত। শুনানির সময়ে বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শীতলবাদের সংগঠন সিজেপির পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট সি ইউ সিং উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের আইন নিয়ে প্রশ্ন তোলেন। আইনজীবী সি ইউ সিং বলেন, একজনের জীবনসঙ্গী বা বন্ধু বেছে নেওয়া একটি মৌলিক অধিকার, কেউ তা আটকাতে পারে না। বিয়ের উদ্দেশ্যকেই অপরাধ করা হয়েছে, জীবনসঙ্গী নির্বাচন করা কিভাবে অপরাধ হতে পারে, এটা একটা অধিকার। প্রসঙ্গত, উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন লাভ জিহাদ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের দাবি, মুসলিম তরুণরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। কিন্তু এর আগে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনো কেন্দ্রীয় সংস্থাই লাভ জিহাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, আইনেও লাভ জিহাদের অস্তিত্ব নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে যার যার পরমাণু স্থাপনগুলোর তালিকা বিনিময় করেছে, সেই সঙ্গে পরস্পরের কারাগারে আটক বেসামরিক বন্দীদের তালিকাও বিনিময় করেছে প্রতিবেশী দুদেশ। গত কয়েক দশক ধরে ইংরেজি বছরের প্রথম দিন নয়াদিল্লি ও ইসলামাবাদ এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার বাফেলো শহরে খাবারের অভাবে এবং বরফে আটকা পড়ে মারা গেছে অন্তত 30 জন। প্রশাসন ইউক্রেনকে যুদ্ধাস্ত্র সহায়তা দিচ্ছে আর বাফেলোর লোকজন ধুঁকে ধুঁকে মরছে, কারণ এখানকার অধিবাসীদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন সহকর্মী নাসির মাহমুদের পরিবেশনায়।
আমেরিকার উত্তর পূর্বাঞ্চলীয় নিউ ইয়র্কের বাফেলো শহরটি তুষারে ঢেকে গেছে। প্রবল ঝড়ের ফলে সৃষ্ট বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে সংগ্রাম করে যাচ্ছে সেখানকার লোকজন। ভয়াবহ দুর্যোগের কারণে সৃষ্ট সমস্যাগুলো কেটে উঠতে হিমশিম খাওয়ার মধ্য দিয়ে ওই শহরে অর্থনৈতিক ও জাতিগত বৈষম্যের বিষয়টি আগের চেয়ে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বেশ কিছুদিন ধরে জমাট বরফে আটকে পড়া বাড়িঘরে বসবাসকারী নাগরিকদের মাঝে হতাশা নেমে এসেছে। একদিকে তাদের খাবারের অভাব, অপরদিকে রাস্তাঘাট এখনও বরফে ঢাকা পড়ে আছে। অর্থনৈতিক ও সামাজিক ব্যবধান অনেক আগে থেকেই এই শহরটিতে তীব্র মেরুকরণ তৈরি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে 30টিরও বেশি মৃতদেহ বাড়ি, গাড়ি কিংবা বরফের নিচে পাওয়া গেছে। বাফেলোর একজন বাসিন্দা ওয়াশিংটন পোস্টের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, শহরটি অবকাঠামোগত সমস্যার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্যাগুলোর বেশিরভাগই দরিদ্র মানুষ এবং কৃষ্ণাঙ্গ পরিবারগুলোর সাথে সম্পর্কিত। বাফেলো আমেরিকার সবচেয়ে দরিদ্র শহরগুলোর একটি। এখনও সেখানকার অধিবাসীদেরকে জাতিগত বৈষম্যের শিকার হতে হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এবছরও শহরটি করোনা মহামারীতে আক্রান্ত। এমন সময় ব্যাপক দারিদ্র্যের কারণে বাফেলো শহরে কয়েক ডজন মার্কিন নাগরিক মারা গেল যখন বাইডেন সরকার দেশের নতুন বছরের বাজেটে ইউক্রেনকে আর্থিক, সামরিক ও অস্ত্র সহায়তা খাতে প্রায় $4,000 কোটি সহায়তা প্রদান করছে। 2022 সালেও বাইডেন প্রশাসন ইউক্রেনকে প্রায় $4,000 কোটি আর্থিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ করেছে। ইউক্রেনকে আমেরিকা শুধুমাত্র যুদ্ধ অব্যাহত রাখার জন্য $8,000 কোটি আর্থিক এবং সামরিক সহায়তা দিয়েছে, অথচ নিজ দেশের বাফেলো শহরে দারিদ্র, তুষারপাত এবং প্রবল ঝড়ের কারণে কয়েক ডজন মার্কিন নাগরিক মারা গেছে। আরও অনেকেই গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাইডেন সরকারও ট্রাম্পের মতোই সামরিক বাজেট বাড়িয়েছে। এভাবে সামরিক বাজেট বৃদ্ধি করার ফলে মার্কিন নাগরিকরা তাদের প্রয়োজনীয় বহু চাহিদা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, আর এই সামরিক বাজেট বৃদ্ধির সুবিধা ভোগ করছে আমেরিকার অস্ত্র নির্মাণ শিল্প কমপ্লেক্সের কতিপয় স্বার্থান্বেষী চক্র, যার নেতিবাচক প্রভাব পড়ে সমগ্র বিশ্বে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব অর্থনীতির দিকে। মুদ্রাস্ফীতির ধাক্কায় সারা বিশ্বেই টানা পড়েন চলছে। বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের অর্থনীতি 2023 সালে যে খুব ভালো যাবে না তার আভাস অনেক আগেভাগেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল।
কারণ মুদ্রাস্ফীতির ধাক্কায় সারা বিশ্বেই টানা পড়েন চলছে। করোনা মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি যখন আশার আলো দেখছিল, ঠিক তখন যুদ্ধ বাধে হাজার মাইল দূরের দুই দেশে। বিশ্ববাজারে নিত্যপণ্যের দামের সঙ্গে তখন পাল্লা দিয়েই বাড়তে থাকে আমদানি ব্যয়, টান লাগে দেশের রিজার্ভে, হুন্ডির থাবায় কমে যায় রেমিটেন্স প্রবাহ, তীব্র হয় দেশের ডলার সংকট, কমতে থাকে রপ্তানি আয়, ইতিহাসের রেকর্ড গড়ে মূল্যস্ফীতি। শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বে এখনও সর্বোচ্চ মূল্যস্ফীতি দাবড়ে বেড়াচ্ছে। তবে গত বছরের শেষ ভাগে এসে দেশের অর্থনীতিতে আশার আলো জ্বালায় রেমিটেন্স ও রপ্তানি আয়। রেমিটেন্সের পালে হাওয়া লেগে গেল ডিসেম্বরে বাংলাদেশের আয় হয় $170 কোটি। বৈদেশিক ঋণ পরিশোধের কথা মাথায় রেখে ব্যয় সংকোচনে রিজার্ভে রীতিমতো খুঁটি লাগানো হয়। তবে এত কিছুর পরেও কি অর্থনীতির চ্যালেঞ্জকে কোনো লাল কাপড়ে আটকানো গেল? মোটেও না, বলছেন অর্থনীতির বিশ্লেষকরা। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর কাজী খলিকুজ্জামান রেডিও তেহরানকে বলেছেন, অর্থ পাচার, হুন্ডি বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে।
প্রতিনিয়তই দেখি যে এত হাজার কোটি একজন ব্যক্তি বা কয়েকজন মিলে ব্যাংক থেকে নিয়েছে বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে সেই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। তারা আমরা চিনি, অথচ তাদেরকে জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না। এই জায়গা থেকে যদি আমরা না বেরোতে পারি, তাহলে আমাদের যে অগ্রগতি সেটা হয়তো হবে, কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে হবে না।
তবে বৈশ্বিক অর্থনীতির এসব চ্যালেঞ্জ যত দ্রুততার সঙ্গে মোকাবেলা করা যায়, তত দ্রুতই ঘুরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতি, এমনটা মনে করছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী।
সরকার ডেফিনেটলি খুব ফরেন ফান্ড মোবিলাইজ করার জন্য যতটা বেশি আগ্রহী বা যতটা বেশি আমি বলবো সাকসেসফুল, দেশের ভিতর থেকে রিসোর্স মোবিলাইজেশনের ব্যাপারে বা দেশের এক্সিস্টিং প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্টিভেট করার ব্যাপারে অতটা কিন্তু আপনার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি ব্যবস্থা নিশ্চিতে উদ্যোগী ভূমিকা নেওয়া দরকার বলে রেডিও তেহরানকে জানান এফবিসিসিআইর সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
যদি জ্বালানি ইম্পোর্ট করে আমাদেরকে জ্বালানি দিতে পারে, তাহলে সেখানে যদি জ্বালানির মূল্য বৃদ্ধিও করতে হয়, সেটাও কিন্তু উদ্যোক্তারা মেনে নিবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন শ্রোতাদের চিঠিপত্র আসর প্রিয়জন।
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আসর প্রিয়জন। আজও চিঠিপত্রের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। আজকের অনুষ্ঠান শুরু করব একটি বাণী শুনিয়ে। হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায়, ভালো করে চিবিয়ে খায়, পুরোপুরি তৃপ্ত হওয়ার আগেই খাওয়া বন্ধ করে এবং পায়খানা প্রস্রাবের বেগ হলে বিলম্ব করে না, মৃত্যু ছাড়া সে অসুস্থ হবে না।
খুবই দরকারি একটি উপদেশ শুনলাম, আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব। এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আজও ভারত থেকে আসা ইমেলই বেশি দেখতে পাচ্ছি। প্রথম মেলটি এসেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ ঘৌরী শাহ। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা শ্রোতা সেতু বন্ধন রূপে আজ আপনজনে পরিণত হয়ে গেছে। বর্তমানে রেডিও তেহরান শ্রোতামুখী হওয়ার শীর্ষে পৌঁছাতে পেরেছে। বিশ্বের বিভিন্ন দেশ রেডিওতে বহির্বিশ্ব কার্যক্রম করে আসছে। আমার মতে রেডিও তেহরান সর্বসেরা জনমুখী প্রতিষ্ঠান। চিঠির শেষাংশে ঘড়ি ভাই সমসাময়িক বিষয়ের উপর একটি পাক্ষিক ফোন ইন অনুষ্ঠান চালুর প্রস্তাব দিয়েছেন।
ফোন ইন অনুষ্ঠান চালুর বিষয়টি আমাদের বিবেচনায় থাকলো, তবে যতদিন না অনুষ্ঠানটি চালু হচ্ছে ততদিন শ্রোতা বন্ধুরা ইচ্ছে করলে আমাদেরকে সমসাময়িক বিষয়ে এক দুই মিনিটের ভয়েস পাঠাতে পারেন, প্রিয়জন অনুষ্ঠানে তা বাজিয়ে শোনানো হবে। তো চিঠি ও মতামতের জন্য মোহাম্মদ ঘড়ী শাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভারতের পর এবার বাংলাদেশের চিঠি। গোপালগঞ্জের জলির পাড় থেকে এটি পাঠিয়েছেন বিধান চন্দ্র টিকাদার। তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তার বাংলা তর্জমা খুব মনোযোগ দিয়ে শুনি। ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের সংবাদ দিয়ে সাজানো অনুষ্ঠান কথাবার্তা নিয়মিত শুনে থাকি। দুই দেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের খবর জানার সুযোগ হচ্ছে, এটি বড় পাওনা। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত সাপ্তাহিক অন্য সব অনুষ্ঠানও অনেক শিক্ষণীয়, জ্ঞানবর্ধক ও বিনোদনমূলক।
ভাই বিধান চন্দ্র টিকাদার নিয়মিত রেডিও তেহরান শুনে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো। আশা করি মাঝে মধ্যে লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি মিলন সংঘ থেকে মোহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন বেশ কিছু মেইল। ১৯ ডিসেম্বর আসা মেইলে তিনি লিখেছেন, নিয়মিত রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছি এবং সময় ও সুবিধা মতো আপনাদের ওয়েব পেজ ভিজিট করছি। ওয়েব পেজের বিন্যাস অতীব সুন্দর ও চমকপ্রদ, মুগ্ধ হতে হয়। জ্ঞানকে সমৃদ্ধ করার এ এক সুবর্ণ সুযোগ।
আমাদের অনুষ্ঠান মালা সম্পর্কে তিনি কিছু লিখেছেন কি?
হ্যাঁ, পুরো অনুষ্ঠান সম্পর্কেই তিনি বিস্তারিত মতামতে জানিয়েছেন। লিখেছেন, পবিত্র কোরআনের তেলাওয়াত ও বাংলা তর্জমার পর বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান, কথাবার্তা এবং ইরান ইরাক যুদ্ধের ইতিহাস নিয়ে সাজানো পুরো পরিবেশনা শুনলাম এবং দারুণভাবে উপভোগ করলাম। আন্তরিক ধন্যবাদ আকর্ষণীয় ও মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
আমাদের এক ঘন্টার শান্ত অধিবেশন মনোযোগ দিয়ে শোনার পর প্রতিবেদন ধর্মী চিঠিটি লিখার জন্য হাফিজুর রহমান ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মিউজিক বিরতির পর নজর দিচ্ছি বাংলাদেশের বরিশাল জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর কর্মকারপট্টি থেকে আসা একটি মেইলের দিকে। এটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক কৃষ্ণ কর্মকার কৌশিক। হেমন্তের হৈমন্তী মিষ্টি রোদেলা সকালে একরাশ হাসনাহেনা ফুলের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, গত ১১ ডিসেম্বর তারিখে প্রচারিত নারী মানব ফুল অনুষ্ঠানটি আমার কাছে খুব তথ্যবহুল ছিল আর সুখের নীড় অনুষ্ঠানটি ছিল শিক্ষণীয়। এছাড়া ৯ ডিসেম্বর প্রচারিত আলাপন অনুষ্ঠানের সাক্ষাৎকারটি খুবই ভালো লেগেছে বলে তিনি জানিয়েছেন।
আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে চিঠি লেখায় কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নৌপাড়া শিমুলিয়া থেকে VRL ক্লাবের সভাপতি জাকির হোসেন পাঠিয়েছেন আসরের পরের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একনিষ্ঠ শ্রোতা, বহির্বিশ্বে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে প্রথম স্থান রেডিও তেহরানকে দিয়ে থাকি। তার কারণ রেডিও তেহরান সততা ও আদর্শ নিয়ে সাজানো গোছানো অনুষ্ঠান সম্প্রচার করে, সঠিক সংবাদ পরিবেশনা, ইসলামী আদর্শের প্রচার এবং সমাজের সভ্য আচরণগুলো অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে আমাদেরকে সঠিক রাস্তা দেখায়।
ভাই জাকির হোসেন, রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো, আশা করি আবারও লিখবেন। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা থানার আলোকিত মানুষ চয় আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব থেকে, আর পাঠিয়েছেন এটিএম আতর রহমান রঞ্জু। তিনি লিখেছেন, 15 ডিসেম্বর অলসদের কাহিনী নিয়ে রংধনু আসরে প্রচারিত অনুষ্ঠানটি খুবই সুন্দর ও প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এজন্য উপস্থাপকদের আন্তরিক ধন্যবাদ। রংধনু আসরের পাশাপাশি গল্প ও প্রবাদের গল্প এবং সুখের নীর অনুষ্ঠানটিও আমার ভীষণ ভালো লাগে।
আমাদের তিনটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেইল করাই আতাউর রহমান রঞ্জু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেঘুলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 14 ডিসেম্বর প্রচারিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ভিটামিন ডির ঘাটতি সম্পর্কে ডাক্তার শাহজাদা সেলিমের কথাগুলো খুবই মূল্যবান ও উপকারী মনে হয়েছে। এছাড়া দৃষ্টিপাত, বিশ্ব সংবাদ, কথাবার্তা ও কোরআনের আলো শুনেছি। এ বেতারের প্রতিটি পরিবেশনা আমার কাছে খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মনে হয়। রেডিও তেহরানের অনুষ্ঠান থেকে যে জ্ঞান ও শিক্ষা পাই তা নিয়ে আমার প্রবাহমান জীবনের প্রতিটি মুহূর্ত সাজিয়ে তুলি।
রেডিও তেহরানের অনুষ্ঠান মালা শ্রোতাদের কাজে লাগছে, তাঁরা উপকৃত হচ্ছেন, এমন কথা শুনতে পেলে আমাদের সত্যি সত্যি অনেক ভালো লাগে, অনুষ্ঠান তৈরিও সার্থক মনে হয়। তো নিয়মিত মতামত জানিয়ে আমাদের পাশে থাকার জন্য বোন মনীষা রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেশ কিছু চিঠির জবাব তো দেওয়া হলো, এবার না হয় এক শ্রোতা বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলা যাক।
হ্যাঁ, খুবই ভালো কথা মনে করেছেন আপনি। আজ আমাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন বাংলাদেশের কুমিল্লার এক শ্রোতা বন্ধু। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমার নাম এসএম হৃদয় রহমান। আমি একজন ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী। আমার বর্তমান ঠিকানা গরিপুর দক্ষিণ বাজার আবাসিক এলাকা, গরিপুর দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ।
ভাই হৃদয় রহমান, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই জানতে চাচ্ছি, আপনি ঠিক কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং এ বেতারের সন্ধানই বা কিভাবে পেলেন?
আমি রেডিও তেহরান গত 1 বছর যাবত শুনি পার্স টুডে ওয়েবসাইটের মাধ্যমে। মূলত গত 1 বছর আগে একদিন অনলাইনে পড়াশোনা করতে গিয়ে ইরান সম্পর্কে জানতে গিয়ে পার্স টুডে ওয়েবসাইটটি সামনে আসে। সেদিন থেকে রেডিও তেহরান শোনা শুরু করি এবং পার্স টুডে ওয়েবসাইট নিয়মিত পড়ি।
আপনার পার্স টুডে এবং রেডিও তেহরানের সন্ধান পাওয়ার ঘটনাটি সত্যি ব্যতিক্রমধর্মী। তো গত 1 বছরে আপনি রেডিও তেহরানের কোন কোন বিশেষ বৈশিষ্ট্য পেলেন যার কারণে আপনি এখনও এ বেতার শুনে যাচ্ছেন?
প্রথমত, রেডিও তেহরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এরপর রেডিও তেহরানের মাধ্যমে ইসলাম সম্পর্কে জানা যায় সহজে। ইরানের ইসলামী সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রেডিও তেহরান অনন্য গণমাধ্যম। রেডিও তেহরানের অনুষ্ঠানমালা এবং আন্তর্জাতিক ঘটনাবলীর বিশ্লেষণ ভালো লাগে বিধায় আমি রেডিও তেহরান নিয়মিত শুনি এবং পার্স টুডে ওয়েবসাইট নিয়মিত পড়ি।
আপনি নিয়মিত পার্স টুডে ওয়েবসাইট ভিজিট করছেন, তো সংক্ষিপ্তভাবে এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই।
পরম করুণাময় আল্লাহ তালার অশেষ রহমতে পার্স টুডে এই আধুনিক জগতের আধুনিক গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ইরানকে সমৃদ্ধ করেছে বিশ্ববাসীর কাছে। পার্স টুডে শুধু একটি নিউজ ওয়েবসাইটই নয়, ইহা একটি অনলাইন শিক্ষা কেন্দ্র বলা চলে।
ভাই হৃদয় রহমান, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরানের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন?
ঘাত প্রতিঘাত উপেক্ষা করে ইসলামিক রিপাবলিক অব ইরান সবসময় বিশ্ব ব্যবস্থায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে বিশ্বের যে কোনো সংকটকালীন মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই শান্তির বার্তা দিয়ে থাকেন, যা বিশ্বের প্রতিটি দেশকে শান্তির পথ দেখিয়ে থাকে। বর্তমান বিশ্বের নিপীড়িত নির্যাতিত মুসলিম দেশগুলোর কণ্ঠস্বর হল ইসলামিক রিপাবলিক অব ইরান।
তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয়ার জন্য এস এম হৃদয় রহমান আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত যোগাযোগ রাখবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মহেন্দ্রনগর থেকে ভাস্কর পাল পাঠিয়েছেন এবারের মেইলটি। দীর্ঘ বিরতির পর একটি বড় সড় চিঠি লিখেছেন তিনি। আমি তার চিঠির কিছু অংশ পড়ে শোনাচ্ছি। ভাস্কর পাল লিখেছেন, এই 2022 সালেই রেডিও তেহরান বাংলার গৌরবময় পথ চলার 40টি বছর অতিক্রান্ত হয়েছে। সময় যত এগিয়েছে ততই ঘরে ঘরে বেজে উঠেছে রেডিও তেহরান। শ্রোতাদের যুক্ত করে তাদের মতামত, ভালো লাগা ও পছন্দকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান সাজানোর ফলে এই গণমাধ্যমের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
ভাই ভাস্কর পাল, রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো, আশা করি নিয়মিত লিখবেন।
আসরে শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর থানার জোনাইডাঙ্গা গ্রাম থেকে, আর পাঠিয়েছেন ফারুক আহমেদ। তিনি লিখেছেন, আমি এই প্রথম রেডিও তেহরানের বাংলা বিভাগে লিখছি। আমি জানতে চাই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান কোন দিন এবং বাংলাদেশ সময় কখন প্রচারিত হয়, সেই সাথে চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান প্রিয়জন কোন দিন বাংলাদেশ সময় কখন প্রচারিত হয়, আর মাসিক কুইজ মাসের কোন তারিখে দেওয়া হয় এবং কুইজের ফলাফল কোন তারিখে ঘোষণা করা হয়।
ভাই ফারুক আহমেদ, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে রেডিও তেহরানের অনুষ্ঠান প্রতিদিন বাংলাদেশ সময়ে রাত 8:23 থেকে 9:23 এবং রাত 10:23 থেকে 10:53 পর্যন্ত প্রচারিত হয়। চিঠিপত্রের আসর প্রিয়জন প্রচারিত হয় প্রতি সোমবার রাত 8:50 দিকে। আমি আবারও বলছি, প্রতি সোমবার রাত 8:50 দিকে প্রিয়জন প্রচারিত হয়। আর কুইজের ঘোষণা ও ফলাফল দেখার জন্য আমাদের ওয়েবসাইটের প্রতিযোগিতা বিভাগে নজর রাখবেন, তাহলেই আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। তো প্রথম চিঠির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আজও আপনাদের জন্য রয়েছে একটি গান। শৈশবের স্মৃতি নিয়ে এই গানটি লিখেছেন চৌধুরী গোলাম মাওলা, আর গেয়েছেন শিল্পী নিজেই।
শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
আমার নারকেল পাতার চশমা কই, পাটি পাতার বাঁশি ওই, আমার নারকেল পাতার চশমা কই, পাটি পাতার বাঁশি ওই, হারিয়ে গেছে কোন সুদূরে পিছন পানে তাকিয়ে রই, হারিয়ে গেছে কোন সুদূরে পিছন পানে তাকিয়ে রই। গায়ের শিশু বাজায় নাকি আম পাটির ওই ভেপুটা, কুড়ায় ভরে কামরাঙা জাম আমলকি আম বারইটা, গায়ের শিশু বাজায় নাকি আম পাটির ওই ভেপুটা, উড়ায় ভরে কামরাঙা জাম আমলকি আমবারইটা দক্ষিণ বিলে ধানের খেতে পাগলা হাওয়ায় উদাস ভয় সুতো কাটা ভোমরা ঘুড়ি চায় হারিয়ে দূরের গায়ে হারিয়ে গেছে কোন সুদূরে পিছন পানে তাকিয়ে রই হারিয়ে গেছে কোন সুদূরে পিছন পানে তাকিয়ে রই দুলার মিছিল রঙিন কাগজ নকশা ফুল কান্না ভেজা কনের বিদায় কর্ণে নাচে সোনার দুল মেঘের ডাকে ঘূর্ণি চালে নোনা জলে ডুবায়াল পিছন চলি ডুলা হাতে বড়রা সব ছুটছে জাল কোথায় গেল সোনার সুদিন পাথান বাড়ি বালুর চর শুকিয়ে গেছে তাল দেখিটা সাঁতরে কাটা দ্বীপ্রহর আয় সাথীরা ফিরিয়ে আনি ছোট্ট বেলার রঙিন মুখ দাঁড়িয়া বান্ধা গোল্লা ছোটার কুস্তি লড়াই হই হুল্লোড় হারিয়ে গেছে কোন সুদূরে পিছন পানে তাকিয়ে রই হারিয়ে গেছে কোন সুদূরে পিছন পানে তাকিয়ে রই
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজ 2 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি বাংলাদেশের শিরোনাম জামিন পেতে উচ্চ আদালতে ফখরুল আব্বাস দৈনিক কালের কণ্ঠ জিহাদের পরিকল্পনাকারী আল কায়েদার 6 অনুসারী গ্রেফতার সিটিটিসি দৈনিক যুগান্তর বিএনপির রূপরেখায় আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে আমির খসরু দৈনিক মানব জমিন সরকারের লাখ লাখ পদ খালি সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণীর পদ দৈনিক প্রথম আলো বিএনপিকে মোকাবেলা করা আমাদের জন্য কঠিন কোনো কাজ নয় বলেছেন তথ্যমন্ত্রী দৈনিক ইত্তেফাক ডিবি বললে গাড়িতে উঠবেন না যাচাই করবেন হারুন অর রশিদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ভারতের শিরোনাম নোটবন্দির কারণে হয়েছে মৃত্যুও 6 বছর পর সেই সিদ্ধান্তকে ঠিক বলে ঘোষণা সুপ্রিম কোর্টের দৈনিক আনন্দবাজার পত্রিকা ধানে পোকা জন্মালে সমলে বিনাশ করতে হবে দলকে বার্তা মমতার সমালোচনা শুরু বিরোধীদের দৈনিক সংবাদ প্রতিদিন
শ্রোতা বন্ধুরা এবারে বিস্তারিত খবর জামিন পেতে উচ্চ আদালতে ফখরুল আব্বাস এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে নিম্ন আদালতে চার দফায় জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর এবার উচ্চ আদালতে জামিন আবেদন করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আইনজীবীরা। তাদের আইনজীবী জয়নুল আবেদিন কালের কণ্ঠকে বলেন, জামিনের আবেদন প্রক্রিয়া চলছে, কিছু কাগজপত্রের ঘাটতি আছে, আশা করি আগামীকাল নাগাদ আবেদন করা যাবে। বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী। জামিন আবেদন প্রক্রিয়ায় জ্যেষ্ঠ এই আইনজীবীর সঙ্গে আছেন আইনজীবী কায়সার কামাল, কামরুল ইসলাম সজল এবং সগির হোসেন লিওন।
দৈনিক মানব জমিন পত্রিকা লিখেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণার পর আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে, কারণ প্রত্যেকটি দফা এক একটি ভিন্ন চিন্তা ভাবনা থেকে প্রণয়ন করা হয়েছে। এগুলো হচ্ছে রাজনৈতিক ফিলোসফি, যা খুব কম রাজনীতিবিদ করতে পারেন। সেই জায়গায় তারেক রহমান এই রূপরেখা ঘোষণা দিয়ে নিজের নেতৃত্বের যোগ্যতাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এই সভার আয়োজন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ইউট্যাব। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ এখন কোন দিকে যাবে তা নিয়ে দ্বিধায় পড়ে আছে, দেশ কোন পথে যাবে সেটা নিয়েও দ্বিধায় আছে, বিদেশিরাও উদ্বিগ্ন, কারণ বাংলাদেশ এখন ফ্যাসিস্ট হয়ে গেছে।
জিহাদের পরিকল্পনাকারী আল কায়দার ৬ অনুসারী গ্রেপ্তার, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, সন্দেহভাজন ৬ যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি সিটিটিসি। সিটিটিসির দাবি, এই ৬ জন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারা জিহাদের পরিকল্পনা করছিলেন। রোববার রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিষয়ে জানাতে সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার ৬ জন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ভিত্তিক অ্যাপে যোগাযোগ স্থাপনের মাধ্যমে দল গঠন করতেন। তারা স্থানীয় সহযোগীদের সঙ্গে প্রশিক্ষণ নিয়ে দেশে জঙ্গিবাদের জন্য টেকনাফে হিজরত করে অবস্থান করছিলেন। তাদের আরও সহযোগী রয়েছেন, তাদেরও গ্রেপ্তার করতে অভিযান চলছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, ডিবি বললে গাড়িতে উঠবেন না, আপনারা যাচাই করবেন, প্রয়োজনে আশপাশের মানুষের সহযোগিতা নেবেন, আপনারা সচেতন হলেই অপ্রীতিকর সমস্যার সমাধান সম্ভব। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী চিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের ডিবির নাম ব্যবহার করে অনেকেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়, কেউ ডিবি পুলিশ বললে গাড়িতে উঠবেন না, আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন, প্রয়োজনে ৯৯৯ এ কল দিয়ে নিশ্চিত হবেন।
বিএনপিকে মোকাবিলা করা কঠিন কোনো কাজ নয় বলেছেন তথ্যমন্ত্রী, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তারা কি করতে চায় বা কি করতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা আছে, সেসব মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা দুটোই আছে। তাদের মোকাবিলা করা আমাদের জন্য কঠিন কোনো কাজ নয়। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সিনেমা হল মালিক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, দল নিয়ে বরাবর অত্যন্ত সতর্ক সুপ্রিমো, দুর্নীতির হাজার অভিযোগ উঠলেও তা দমনে সক্রিয় দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষত বিভিন্ন নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল নিজেদের কর্মী নেতাদেরকেই সাবধান করে থাকে, কখনো সরাসরি কখনো নানা উপমা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এ বার্তা দিয়ে দেন, এবারও তেমনই উপমার মাধ্যমে দলের দুর্নীতি রুখতে কড়া মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, যদি একটা পোকা ধানে জন্মায় তাকে সমূলে বিনাশ না করলে কিন্তু ওই পোকাটা থেকেই সারা ধানে পোকা লেগে যাবে। বছরের প্রথমে দলের নানা স্তরের প্রতিনিধিদের নিয়ে নজরুল মঞ্চে বিশেষ সম্মেলন ছিল সোমবার। সেখানে দিদির সুরক্ষা কবচ নামে কর্মসূচি উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল সম্পর্কে অনেক কথাই বলেছেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ধানে পোকার বিষয়টি।
দৈনিক আনন্দবাজার পত্রিকায় খবরে লিখেছে, নোটবন্দির সিদ্ধান্তে কোনো ভুল ছিল না, সোমবার জানিয়ে দিল শীর্ষ আদালত। পুরনো 1,000 টাকা এবং 500 টাকার নোট বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি হয়েছিল সোমবার তার রায় দিল সুপ্রিম কোর্ট। সেই রায়ে কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিবেচনা করে কেন্দ্রের সিদ্ধান্তকে পাল্টানো যায় না। নোট বাতিলের ক্ষমতা কেন্দ্রের রয়েছে, তাই কেন্দ্রের তরফ থেকে এই প্রস্তাব এসেছে বলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে এইভাবে ভুল বলে ঘোষণা করা যায় না। সুপ্রিম কোর্ট আরো বলেছে, কেন্দ্রীয় সরকারের আর্থিক কোন সিদ্ধান্তকে পাল্টে দেওয়া যায় না। কেন্দ্র আরবিআই এর সঙ্গে 6 মাস ধরে পরামর্শ করার পরই নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল বলে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণার সময় জানিয়েছে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই কুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের বার্তা হচ্ছে সরকার হবে ধর্ম ও জনগণ ভিত্তিক। ইসরায়েলের বর্বর হামলায় আরও 2 ফিলিস্তিনি শহীদ, দামেস্কে আগ্রাসনে 2 সরকারি সেনা নিহত। আল কায়েদার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়ার অভিযোগে 6 ব্যক্তিকে গ্রেফতার করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। এবং ভারতের লাভ জিহাদ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শুনানি, 2 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে আদালত। শ্রোতা ভাই বোনেরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।